হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
ওয়েলকাম ব্যাক। রাত 12:01। আপনারা শুনছেন স্বাধীন মিউজিক এবং এই মুহূর্তে শুরু হচ্ছে হন্টেড। আমি সাকিব আছি আপনার সঙ্গে ভয়ের নতুন এক মাত্রা নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান মাসের প্রথম এপিসোড আজ, এবং মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই উৎসবমুখর রমজান মাসে রাতের আমেজ আসলে একটু অন্যরকম হয়ে থাকে। রমজান মাসকে ঘিরে আমাদের পরিকল্পনা থাকে, যে পরিকল্পনার সঙ্গে মিশে থাকে আনন্দ, মিশে থাকে আবেগ, মিশে থাকে অনুভূতি ছাড়াও আরও অনেক কিছু। দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন, সকল মুসলিম শ্রোতাদের সবাইকে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের তৃতীয় এপিসোড। এবং আমরা চেষ্টা করেছি এই এপিসোডে আমরা আরও ভালো কিছু ঘটনা কালেক্ট করার, যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগতে পারে এবং ভালো লাগবে আশা করি। আসলে ঘটনা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা যেমন ঘটনা পাঠাবেন আমরা চেষ্টা করব তার মধ্যে সবচেয়ে সেরা ঘটনাগুলো সিলেক্ট করে আপনাদেরকে শোনানোর বা পড়ে শোনানোর। অবশ্যই তার জন্য আপনাকে ভালো ঘটনা পাঠাতে হবে। আপনার জানা ঘটনা বা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে ইমেইলের মাধ্যমে। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে hunted.sadhinmusic@gmail.com, voice spelling is sahunted.sadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নম্বর সহ আপনার জানা সবচেয়ে সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে পারবেন আমাদেরকে। চাইলে আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন, চাইলে আপনি লিখেও পাঠাতে পারবেন। তবে আমি সবসময় চাই আপনারা অডিও ক্লিপ পাঠান, কারণ আপনার ঘটনা, আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা আপনার মুখেই জীবন্ত হয়ে উঠবে, যেন আপনি সরাসরি এসে আমাদের সঙ্গে শেয়ার করছেন। বিষয়টা এরকম, আমার মনে হয় শ্রোতারাও এই বিষয়টি অনেক পছন্দ করবে এবং আমার কাছে এটাই মনে হয়। এবং যদি আপনাদের মনে হয় যে না, আমাদের ভয়েস ক্লিপ খুব বেশি একটা ভালো লাগে না, তাহলে সেক্ষেত্রে আপনারা লিখে পাঠাতে পারেন, তবু আপনারা ঘটনা পাঠাবেন। কারণ আপনারা যদি ঘটনা না পাঠান, আপনারা যদি সঙ্গে না থাকেন, আমরা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবো না। আপনারা ঘটনা পাঠাতে থাকুন, এবং এই মুহূর্তে যারা কানেক্টেড আছেন, যারা শুনছেন আমাদেরকে, চাইলে আপনি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। কমিউনিকেট করার জন্য আপনাকে স্বাধীন মিউজিক অ্যাপে কমেন্ট করতে হবে, আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে আপনারা কমেন্ট করতে থাকুন। আর আমাদের মিউজিক, আমাদের ঘটনা কোথায় কি পরিবর্তন নিয়ে আসা উচিত অবশ্যই জানাতে ভুলবেন না। এর মাঝে জানিয়ে দিই, আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করছি, একটা ভালো মিউজিক তৈরি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং সেটার জন্য যদি একটু সময় প্রয়োজন, কারণ একটা ভালো কিছু কিন্তু খুব সহজে হয়ে যায় না। খুব রিসেন্টলি আমরা কিন্তু শুরু করেছি হন্টেড এর যাত্রা, আজকে মাত্র 3 সপ্তাহ, যেটার তৃতীয় এপিসোড আপনারা শুনছেন। তো 3 সপ্তাহে এত কিছু ডেভেলপ করা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করেছি যে আরো ভালো কিছু করার, আপনারা সঙ্গে থাকলে হয়তো বা সেটাও সম্ভব, এবং সেই সকল কারণেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আবার নতুন করে কাজ করছি এবং চেষ্টা করছি আপনাদের অনেক ভালো কিছু উপহার দেবার। আশা করি অনেক ভালো কিছু আসবে, তবে তার জন্য সময় প্রয়োজন, আপনাদেরকে প্রয়োজন, আপনাদের সঙ্গে থাকা প্রয়োজন, আপনাদের ঘটনা প্রয়োজন, আপনাদের রিভিউ প্রয়োজন, আপনাদের শেয়ার প্রয়োজন। অনেকে কিন্তু জানে না যে হন্টেড কি এবং হন্টেড কোথায়, কিভাবে কি হচ্ছে। এই ব্যাপারগুলো আপনারা শেয়ার করতে পারেন আপনার পরিচিত মানুষদের কাছে। আপনারা বিভিন্নভাবে আপনারা কিন্তু মানুষের কাছে জানিয়ে দিতে পারেন যে হন্টেড শুরু হয়েছে এবং হন্টেড চলছে, নতুন একটা মাত্রা নিয়ে আসছে ভয়ের। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ অনেকেই চিনে না, অনেকেই জানে না। মানুষ যদি না জানে যে হন্টেড কি, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, আপনারা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, আপনারা রিভিউ করতে পারেন আমাদের পেজে, এবং পেজ শেয়ার করতে পারেন, পেজের কন্টেন্ট শেয়ার করতে পারেন, পেজে কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, তারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আর ফেসবুকে কানেক্টেড থাকার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, উইচ স্পেলিং ইজ SAUNTD বাই সাকিব, হন্টেড বাই সাকিব। এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন হন্টেড এর পেজ, এবং সেখানে গিয়ে আপনি কমিউনিকেট করতে পারবেন, সেখানে মেসেজ দিতে পারবেন, রিভিউ দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন আমাদের আজকের পোস্টে, এবং সেই সাথে আপনারা মতামত দিতে পারবেন আপনাদের, যে আপনারা আসলে এই হন্টেডটাকে কিভাবে দেখতে চান, কিভাবে চান আপনারা, কিভাবে সাজালে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে, আরো বেশি ভয় লাগবে। আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত, আমরা কিন্তু একটা পরিকল্পিত টিম তৈরি করছি, যেন আপনারা আরো ভয় পান শনিবার এবারে রাত আর হন্টের যেন ভয়ের এক নতুন মাত্রা তৈরি করে সেই আশা প্রত্যাশা নিয়ে একটা টিম তৈরি করছি, এবং সেই টিমের মধ্যে যারা মডারেটর হিসেবে কাজ করছেন তারা ঘটনা কালেক্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের পরিচিত মানুষের কাছ থেকে বা লিসেনার্সদের কাছ থেকে, আমাদের ফেসবুকে কানেক্টেড যারা আছেন সে সকল অডিয়েন্সের কাছ থেকে বিভিন্ন ঘটনা কালেক্ট করে সেগুলো সুন্দর করে আপনাদের জন্য উপস্থাপন করছে। আপনারা চাইলে আমাদের হন্টেডের সঙ্গে মডারেটর হয়ে কাজ করতে পারেন, এবং সেটার জন্য আপনাকে ফেসবুকে সরাসরি কমিউনিকেট করতে হবে, আমাদেরকে মেসেজ করতে হবে। আমাদের ফেসবুকে কিভাবে কানেক্টেড হবেন এটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি, আরও একবার জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি, কারণ অনেকেই আমাদের সঙ্গে কানেক্টেড হচ্ছেন এই মুহূর্তে। নতুন নতুন লিসেনার্স যারা কানেক্টেড হচ্ছেন নতুন, তাদের জন্য বলে দিচ্ছি আপনারা কিভাবে কমেন্ট করবেন, কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন ফেসবুকে। কমিউনিকেট করতে হলে আপনাকে এখানে কমেন্ট করতে হবে আপনার নাম ঠিকানা এবং আপনার মনের কথা লিখে, এবং যদি আপনি চান আমাদের সঙ্গে ফেসবুকে কমিউনিকেট করবেন তাহলে সেক্ষেত্রে আমাদের হন্টেড বাই সাকিব লিখে সার্চ করবেন ফেসবুকে, এবং সেখানে আমাদের পেজ পেয়ে যাবেন। সেই পেজে আপনি সরাসরি মেসেজের মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন। আপনি চাইলে সেখানে আপনার স্টোরি শেয়ার করতে পারেন, আপনি চাইলে আপনার অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। আপনারা ঘটনা পাঠাতে থাকুন, কমেন্ট করতে থাকুন, ফেসবুকে মেসেজ দিতে থাকুন, আর আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায়। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে, ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
শুরুতেই আদাব জানাই সাকিব ভাইকে, আমি সুদীপ বিশ্বাস। আমার বাড়ি ঝিনাইদহ জেলার প্রত্যন্ত এক অজ পাড়াগায়ে। বর্তমানে আমি দুবাই প্রবাসী। আমার গ্রামের বাড়ি বাংলাদেশে হলেও স্কুল জীবনে আমি ভারতে চলে যাই, আর তারপর থেকে ভারতের রানাঘাট এলাকায় আমার জীবন বেড়ে ওঠে। সম্প্রতি আমার আর আমার বন্ধুর সাথে একটা ঘটনা ঘটেছে যা কখনো ভুলতে পারবো বলে আমার মনে হয় না। স্বাধীন মিউজিকের একজন প্রিমিয়াম ইউজার হিসেবে রেগুলার সবগুলো শো আমার শোনা হয়, সেই সুবাদে এই অনুষ্ঠানটিও আমি নিয়মিত শুনছি। এ কারণে কিছুদিন আগে আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা লিখে পাঠালাম, যদি সিলেক্ট হয় পড়ে শোনানোর অনুরোধ রইল। বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মূল ঘটনায়। 2 মাস আগের কথা, আমরা 4 জন দুবাই এসেছি ওয়ার্ক পারমিট ভিসায়। যাবার পর আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কাজের জন্য। আমাদের থাকার ব্যবস্থা কোম্পানি করবে বলে জানিয়েছিল, কিন্তু তা হয়নি। আমাদের থাকা এবং খাওয়ার জন্য নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে। আমরা হতাশ হলেও কিছু করার নেই, কারণ দালাল চক্র এমন হয় এটা জানতাম, কিন্তু এমন ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম ঘটল। কিছু করার নেই, তবে মেনে নিতে হবে। আমরা 4 জন বাসা খুঁজতে শুরু করি। 2 জন একটা ভালো বাসা পেয়ে যায় এবং সেখানে তারা উঠে যায়, কিন্তু আমরা উঠতে পারি না, কারণ আমরা একটু কম খরচের মধ্যে বাসা খুঁজছিলাম। অবশেষে একটা বড় ভাইয়ের সাহায্যে একটা মেস খুঁজে পাই। আমি বলে রাখি, মেসের লোকেশনটা ছিল রাস আল কায়মা এলাকার আল হামরা এলাকায়। মেসের নামটা আমি উল্লেখ করছি না। 3 তলা বিশিষ্ট একটা মেস। আমরা মেসটাতে যাবার পর খরচ কম হওয়ায় একটু আগ্রহী হই, কিন্তু ম্যানেজার ভাড়া দিতে চায় না। আমরা দেখলাম মেসের মাঝের ফ্লোরটা পুরোপুরি খালি পড়ে আছে, কিন্তু উনি আমাদেরকে ভাড়া দিবেন না। লোকটা ছিল পাকিস্তানি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে অবশেষে রাজি করাই মাঝের ফ্লোরে থাকার জন্য। প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয়নি, বেশ ভালোই কেটেছে বলা যায়। কিছুদিন পর আমরা অফিসে জয়েন করি। বলে রাখি, আমি সনাতন ধর্মের আর আমার বন্ধু মুসলিম। ব্যক্তিগত কারণে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে ক্ষমা করবেন। আমাদের 2 জনের অফিস আলাদা আলাদা জায়গায়। বন্ধু ফিরে আসে আমার থেকে 1 ঘন্টা আগে, আর আমি ফিরে আসি এক ঘন্টা পরে। কিছুদিন এভাবে চলার পর একদিন রাতে বাসায় ফিরে দেখি আমার সঙ্গে থাকা বন্ধুর প্রচণ্ড জ্বর। বিষয়টা স্বাভাবিকভাবেই নেই, কিন্তু রাত যত বাড়তে থাকে তত প্রকাশ হতে থাকে আসল বিষয়। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি, ঘুম ঘুম চোখ, দেখি আমার বন্ধু বিছানা থেকে উঠে করিডোরের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমি ভেবে নিয়েছি হয়তো কোনো দরকার, সারাদিন পরিশ্রম করে এসেছি বিধায় আমাকে বলতে চাইছে না। আমি শুয়ে রইলাম, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল সে ফিরে আসে না। কয়েকবার এভাবে যাবার পর আমি নিজেই উঠে গেলাম আসলে কি হয়েছে দেখার জন্য, কারণ জ্বর অবস্থায় এতক্ষণ বাইরে থাকা ঠিক না। কোনো কাজ থাকলে শেষ করে অন্তত ফিরে আসতো। উঠে গিয়ে দেখি আমার বন্ধুর কোনো খবর নেই, পুরো বিল্ডিং খোঁজার পরও কোথাও খুঁজে পেলাম না। এবার আমি একটু চিন্তায় পড়ে গেলাম, এ অসুস্থ অবস্থায় কোথায় গিয়েছে খুঁজে পাচ্ছি না। অন্য রুমের ভাইদের সঙ্গে বিষয়টা শেয়ার করার পর তারা মেস ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলে। ম্যানেজারের সঙ্গে কথা হলো, সে আমাকে অভয় দিয়ে বলল ঘরে ফিরে যেতে, বাকিটা সে দেখছে। এই কথা শোনার পর আমি চলে আসি, কিন্তু কিছুতেই স্থির হতে পারছি না। বিশ পঁচিশ মিনিট পর ফিরে আসে আমার বন্ধু। যা হোক, আমি ওর কাছে জানতে চাইলে একটা গম্ভীর স্বরে বলে, ছাদে গিয়েছিলাম। আর কোনো কথা না বলে শুয়ে পড়ে। এবার অন্তত আমি একটু নিশ্চিত হলাম, অসুস্থ বিধায় কোনো কথা বাড়ালাম না, শুয়ে পড়লাম। হঠাৎ আমার মনে হল ছাদে তো তালা দেয়া থাকে, কিভাবে ছাদে গেল আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা খটমট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। সময় তখন রাত তিনটা। উঠে ভালো করে দেখি, না কোনো কিছুই না, সব কিছুই ঠিকঠাক। লাইট বন্ধ করে আমি আবার শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আবার একই শব্দ শুনতে পাই, শব্দটা এবার আগের থেকে একটু বেশি। চোখ খুলে যা দেখলাম তাতে আমার আর নিশ্চিত হতে বাকি রইল না আমাদের সঙ্গে কি হতে চলেছে। আমি স্পষ্ট দেখলাম অন্ধকার ঘরের ছাদে ভেসে আছে তিনটা মুখমণ্ডল, যার কোনো শরীর নেই, কোনো হাত নেই, কোনো পা নেই, শুধু একটা করে মাথা। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমি বুঝতে পারলাম না ঘটনা কি। ভয়ে আমার কথা বলার শক্তি পর্যন্ত নেই, হাত পা অসর হয়ে আসছে। আমি দেখলাম ধীরে ধীরে মাথা তিনটা সাদা একটা ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হল। অন্ধকারের ভেতরেও মনে হচ্ছে ধোঁয়াগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আস্তে আস্তে ধোঁয়ার কুণ্ডলি মিলিয়ে গেল অন্ধকারে। আমি ততক্ষণে একটু সাহস পেলাম, ঘরের আলো জ্বালিয়ে দেখলাম বন্ধুর শরীরে আরো বেশি জ্বর। রাতে আর ঘুম হল না। পরদিন সকালে ফ্রেশ হয়ে আমি অফিসে চলে যাই। যাবার আগে বন্ধুর জ্বর একটু কম ছিল, কিন্তু সে অফিসে গেল না। সারাদিনের কাজ শেষ করে অনেকটা হালকা হয়ে গিয়েছে ও সব চিন্তা ভাবনা। আমি মেসের সামনে দোকানে গিয়ে ফোন করলাম কিছু লাগবে কিনা। আমি দোকান থেকে যা কিছু কেনার ছিল আমি কিনে মেসে ফিরলাম। ততক্ষণে জ্বর আরও কমে এসেছে, বলা যায় একরকম সুস্থই হয়ে গিয়েছে। এভাবে কয়েকদিন চলতে থাকে। মাঝে মাঝে রাতের বেলা খটমট শব্দ হয় আর ধোয়ার কুণ্ডলি দেখা যায়। এর মাঝে একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন নিচ থেকে উপরে উঠি তখন মাঝের ফ্লোরে আসার সঙ্গে সঙ্গে আমার শরীরটা কেমন ভারী হয়ে যায়, আর রাতের সেই ঘটনার কারণে একটু ভয় ভয় লাগত। এভাবে চার পাঁচ দিন চলে গেল। মোটামুটি প্রতিদিনকার একটা নিয়ম হয়ে গিয়েছিল, কোনো না কোনো কারণে রাত দুইটা তিনটার দিকে ঘুম ভেঙে যাই আর ধোয়ার কুণ্ডলি দেখা যায়। মাঝে মাঝে দেখা যেত ঘরের ভেতর জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, মনে হতো কিছুক্ষণ আগে তল্লাশি করা হয়েছে ঘরের মধ্যে। রাতের খাবার খেয়ে সকালের জন্য রেখে দিলে খাবার শেষ হয়ে যেত, কিন্তু সেটা কে খেত তার কোনো সন্ধান পেতাম না। একদিন রাতে আমি রান্না করছি, আমার বন্ধুকে নিচে পাঠিয়েছি দোকানে। দোকানটা আমাদের মেসের নিচ তলায়। নিচে গিয়ে আমার বন্ধু আমাকে কল করে বলল দোকান বন্ধ। ফোন রেখে আমি পেঁয়াজ হাতে নিতেই খেয়াল করলাম ঘরে কেউ একজন ঢুকল। বিষয়টা এমন হয় না যে একজন পরিচিত মানুষ বা একসঙ্গে থাকি ঘরের মধ্যে ঢুকে কোনো কথা না বলে সে তার ঘরে ঢুকে গেল, তারপর কোনো কিছু রেখে সরাসরি ওয়াশরুমে চলে গেল। আমি শব্দটা শুনতে পেলাম, ওয়াশরুমের দরজা খোলা, পানির কল ছাড়া সবকিছুই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু পরক্ষণে মনে হলো এত দ্রুত আসলে আসা সম্ভব না, কিছু না হলেও 2-3 মিনিট লাগবে ঘরে আসতে। তার কিছুক্ষণ পর সত্যি এবার আমার বন্ধু আসলো। আমি জিজ্ঞেস করলাম একটু আগে সে এসেছিল কিনা, কিন্তু না, আসলে কেউ আসেনি। এমন অনেক ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে। এদিকে আমরা কারো কাছে এই বিষয়টা বলতে পারছি না যে আসলে এই সমস্যাটা আমাদের সঙ্গে হচ্ছে। এরপর একদিন রাতে আমরা বাসায় একটু ভালো রান্না করে খাবো বলে চিন্তা করেছি, একটু আয়োজন করেছি, কারণ সেদিন আমরা বেতন পেয়েছিলাম। মনে মনে অনেক খুশি লাগছিল। সব ঘটনা উপেক্ষা করে আজ একটু আনন্দ করব বলে রুম থিয়েটার কিনে এনেছিলাম। রাত 10টার দিকে আমরা যখন রান্না শুরু করব তখন দেখি সব কিছু ঠিকঠাক থাকলেও মুরগির মাংস পচে গিয়েছে, অথচ মাংস কেনা হয়েছে অফিস থেকে ফেরার পথে। এত তাড়াতাড়ি পচে যাওয়া তো সম্ভব ছিল না। আমাদের তখন সব আশার গুড়ে বালি পড়ে গেল, সাথে একটু আশ্চর্যও হলাম, এ কেমন কথা। এর মধ্যে আমরা দুজনেই বেশ ভালোভাবেই বুঝে গিয়েছি আমাদের সঙ্গে যে ঘটনাগুলো ইদানিং ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়। আমি আগে ভাবতাম মাঝের ফ্লোরে আসলে আমার একারই ভয় লাগত, একটু শরীর ভারী হয়ে আসত, কিন্তু পরে জানতে পারি আমার বন্ধুও একই ধরনের সমস্যায় পড়ছে। যা হোক, আমরা রান্নার পরিকল্পনা বাদ দিয়ে আমরা সেই রাতে হালকা কিছু খেয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কয়েকদিন এইসব ঘটনার পর এই রাতে নিচে গিয়ে কিছু কিনে আনার সাহস আমাদের একার কারো হল না। পরবর্তীতে চিন্তা করলাম আমরা দুজনেই একসঙ্গে নিচে যাব। আমরা নিচে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমরা হোটেলে গিয়ে খাব। এই কারণে আমাদের একটু দেরিও হয়ে যায়। আমাদের মেস কিন্তু সিটি থেকে একটু দূরে, যার কারণে এখানে ভালো কোনো খাবারের দোকান আশেপাশে নেই। একটু হেঁটে গেলে আধা ঘন্টার পথ, বাড়িঘরও তেমন এখানে নেই, অনেকটা ফাঁকা ফাঁকা। অবশেষে আমাদের খাওয়া শেষ করে পৌঁছাতে বেশ খানিকটা রাত হয়ে গেল। মেসে ফিরে ম্যানেজার একটু রাগ করলেও খুব বেশি সমস্যা হল না। উপরে যাওয়ার জন্য আমরা যখন দুইতলা মানে আমাদের মাঝের ফ্লোরে যেখানে আমরা থাকি সেই ফ্লোরে উঠব, সেই সময় দেখি সিঁড়ির উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটার চেহারা আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু লম্বায় আমাদের থেকে অনেক বড়, যা একজন স্বাভাবিক মানুষ হতে পারে না। আধো আলোয় বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয়, কারণ মানুষ এতটা লম্বা হতে পারে না। তাছাড়া মানুষের চলার একটা গতি আছে, কিন্তু এই ছায়ামূর্তি মনে হচ্ছে বাতাসে ভেসে বেড়াচ্ছে। দেখতে দেখতে ছায়ামূর্তিটা আমাদের বাসার ভেতর এমন ভাবে ঢুকে গেল যেন সেটা হাওয়ায় ভেসে চলেছে। সাকিব ভাই, আমি আগে থেকে এই অদৃশ্য জগৎ বিশ্বাস করতাম, কিন্তু আমার সাথেও যে এমন কিছু ঘটবে তা সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। দরজায় তালা দেয়া, কিন্তু দরজা ভেদ করে ছায়াটা ভেতরে চলে গেল। আমরা দুজনে স্পষ্ট দেখলাম কোনোভাবে আমাদের ভুল হবার কথা নয়। আমরা দুজনের কেউ সাহস করে ভেতরে যেতে পারলাম না, আমরা সরাসরি উপরতলায় চলে গেলাম এক বড় ভাইয়ের কাছে। সবকিছু খুলে বললাম, সে আমাদের সঙ্গে নিয়ে এসে বাসায় পৌঁছে দেয়। আমরা বাসায় এসে দেখি সব কিছুই ঠিকঠাক, ভেতরে কেউ নেই, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি সব কিছু ছড়ানো ছিটানো। আমরা সব কিছু তখন বুঝতে পারছি, আর যা কিছু হচ্ছে তা এখন আমাদের সাহসের সঙ্গে আর পেরে ওঠা সম্ভব নয়। ঘরে আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধু প্রচণ্ড বমি করতে শুরু করে, আর বমির সঙ্গে বের হয় দলা দলা রক্ত। আমি ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে বাইরে চলে আসি, নিচে গিয়ে ম্যানেজারকে ডেকে আনি। সাকিব ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমরা যতক্ষণে ফিরে আসি ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। সেই মুহূর্তটা আমার চোখের সামনে ভেসে উঠলে আমার শরীর এখনো শিউরে ওঠে। আমি সহ সেখানে উপস্থিত ছিল আমাদের ম্যানেজার। আমরা দুজনেই দেখলাম আমার বন্ধু টেবিলের উপরে বসে আছে, সমস্ত চোখে মুখে রক্ত মাখা বিভৎস চেহারা, আগুনের মতো লাল দুটো রক্ত চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর নিজের হাত নিজে কামড়ে নিজের রক্ত চুষে খাচ্ছে। সেই চেহারা যদি কেউ সত্যি তখন দেখত, আমার মনে হয় না সে সেখানে দাঁড়িয়ে থাকতে পারত। ম্যানেজার আমাকে একা রেখে কোথায় যেন চলে যাই, ঠিক সেই সময় আমার বন্ধু লাফ দিয়ে আমার সামনে এসে আমার মুখ চেপে ধরে। আমি সেই মুহূর্তে যেন আমার নিজের মধ্যে ছিলাম না, প্রচণ্ড গন্ধ আর বিভৎস চেহারায় এক নরপিশাচের ন্যায় আমার সবচেয়ে কাছের বন্ধুটি, এত পরিচিত একটা মুখ, আর এই মুহূর্তে একেবারে নরপিশাচে পরিণত হয়েছে, যে রক্ত চুষে খাচ্ছে নিজেরই হাত কামড়ে। আমি সেই মুহূর্তে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ি মেঝেতে। ঠিক মনে করতে পারি না কতক্ষণ এভাবে ছিলাম। জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালের বেডে। আমার বেডের পাশে বসে আছে আমার কয়েকজন কলিগ। আমার বাঁ হাতে ব্যান্ডেজ করা, শরীরে প্রচণ্ড জ্বর। বন্ধুর কথা জিজ্ঞেস করতেই দেখলাম সবার চোখে মুখে কেমন যেন একটু চিন্তার ছাপ। চোখের সামনে ভেসে উঠল রাতের সেই ভয়ানক দৃশ্য। কি হয়েছিল সেই রাতে তারপর, সেটা আমার মেস ম্যানেজারের কাছ থেকে শোনা। আমি চেষ্টা করছি তার মতো করে বলার। আমি যখন এই অবস্থায় দেখলাম, সুদীপবাবুকে রেখে আমি মসজিদের খতিবকে ডাকার জন্য গিয়েছিলাম, কারণ আমরা সবাই জানি এই মাঝের ফ্লোরে এই ধরনের ঘটনা ঘটে। আমি ফিরে এসে দেখি সুদীপবাবু অজ্ঞান হয়ে পড়ে আছে, বাম হাতটার উপরের দিকে একটা অংশ কামড়ে মাংস তুলে নিয়েছে, আর সুদীপের বন্ধুর বুকের মাঝখান থেকে চিরে সবকিছু বাইরে বের করে নিয়ে এসেছে, মুখে রক্ত মাখা আর চোখ দুটো বাইরে বের হয়ে এসেছে। মৃত অবস্থায় পড়ে আছে সুদীপবাবুর ঠিক সামনে। সাকিব ভাই, এই ঘটনার পর আমরা জানতে পারি মূলত এই মেসের দুই তলায় এই ঘটনা আজ নতুন নয়, এ কারণে দুই তলা মালিক বন্ধ করে রেখেছিল, আমাদের জোড়াজুড়িতেই ভাড়া দেয়। কিন্তু তার জন্য যে এত বেশি ক্ষতি হয়ে যাবে সেটা আমরা কেউ আগে বুঝিনি। যদি বুঝতাম কোনোভাবেই আমরা এই বাসা ভাড়া নিতাম না। এই ঘটনার পর আমি মেস ছেড়ে দিয়ে বর্তমানে রাসাল কায়মা সিটিতে একটা বাসা নিয়ে চারজন একসঙ্গে থাকি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, আর যে যে ধর্মেরই হোক না কেন আমার বন্ধুর জন্য প্রার্থনা করবেন। হন্টেডের জন্য শুভকামনা দিয়ে শেষ করছি, আদাব।
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে অথবা ফেসবুকে মেসেজ করে। আসলে আমাদের জানার কথা না কখন কোথায় কি হতে চলেছে। আমরা দোয়া করি আপনার বন্ধুর জন্য। আপনার ঘটনা আমি পড়ে শোনালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, উইচ স্পেলিং ইজ SAUNTED বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন এবং সেখানে আপনি মেসেজ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, জানাতে পারেন কেমন লাগছে আমাদের ঘটনা, কেমন লাগছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কেমন লাগছে আমাদের এই পুরো শো। রমজান মাস এবং এই মুহূর্তে আপনারা শুনছেন তৃতীয় এপিসোড, এবং এই এপিসোডে আপনাদের ঘটনা কেমন লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন লাগছে, কেমন ঘটনা আপনাদের পছন্দ, সব কিছু জানিয়ে দিতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং যে কোনো আপডেট পেতে পারবেন আমাদের ফেসবুকে। আপনারা চাইলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন, আর ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে মেইল করতে হবে haunted.sadhinmusic@gmail.com। এখানে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ফোন নম্বর সহ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিতে পারবেন লিখে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। অথবা চাইলে আপনি ভয়েস ক্লিপ পাঠাতে পারেন আমাদেরকে, কারণ আপনার ঘটনা, আপনার অভিজ্ঞতা, আপনার ভয়, আপনার রাত, আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আপনার মুখে জীবন্ত হয়ে উঠবে সব সময়। সুতরাং আপনারা ঘটনা পাঠাতে থাকুন, আপনারা মেসেজ করতে থাকুন, আপনারা রিভিউ করতে থাকুন, কমেন্ট করতে থাকুন স্বাধীন মিউজিকে। এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ততক্ষণ কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে, কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি রবিন হাওলাদার, আমার বাড়ি সিরাজগঞ্জ সদরে। সম্প্রতি হন্টেডের তালিকাভুক্ত স্টোরি টেলার হিসেবে কাজ করার সুযোগ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আরও ধন্যবাদ স্বাধীন মিউজিককে ভয়ের এক নতুন মাত্রা নিয়ে নতুন একটি অনুষ্ঠান সম্প্রচারের সিদ্ধান্ত নেবার জন্য। আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাব, এটা হন্টেডের একজন শ্রোতা আমাদেরকে পাঠিয়েছেন, যার নাম হাসনাত তামান্না। তবে এই ঘটনাটি এতটাও ভয়ের না, যদিও তবু অনুরোধ করছি পড়ে শোনানোর, কারণ এই ঘটনাটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। কথা না বাড়িয়ে যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই তার ভাষায় ঘটনাটি বর্ণনা করার চেষ্টা করছি। লেখার ভেতর অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা করবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল 2009 সাল। আমি তখন ক্লাস 9 পড়তাম। আমার বাবা মা, ভাই বোন সহ আমাদের নানা বাড়িতেই থাকতাম। স্বভাবতই আমি রাতে নানির সঙ্গে ঘুমতাম। বেশ ভালো একটা সময় যাচ্ছিল আমাদের, একটা যৌথ পরিবার নিয়ে বেশ সুখের একটা সংসার। আমার নানা বাড়ি ছিল বগুড়া সদর উপজেলার উত্তর গোদারপাড়া এলাকায়। এখন যেমনটা মানুষের ঘর বাড়ি চোখে পড়ে, তখন তেমনটা ছিল না। বেশিরভাগ জায়গাতেই বন জঙ্গল আর পুকুর। আমার নানিদের বাড়িটা মাটির দোতলা বাড়ি ছিল, যদিও এখন এই এলাকায় মাটির দোতলা পাওয়া একেবারেই অসম্ভব। অন্য বাড়ি ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও আমার নানা বাড়িতে কেন জানি না বিদ্যুৎ সংযোগ ছিল না। আমরা পড়াশোনা করতাম হেরিকেনের আলোই। আসল ঘটনা শুরু হয় একদিন রাতে। রাতে আমার ঘুম ভাঙলে শুনতে পাই আমার নানি অদ্ভুত শব্দ করে জিকির করছে। আমি অনেকবার নানিকে ডাকার চেষ্টা করলেও নানি কোনো উত্তর দেয় না। উত্তর না পেয়ে আমি নানির কোলের ভেতর গিয়ে হাতের উপর মাথা রাখলাম, যেমনটা প্রতিনিয়তই হয়ে থাকে। কিন্তু আমি অনুভব করলাম এটা নানির হাতের মতো ছিল না, অনেকটা বিড়ালের মতো নরম কিছু একটা। কারণ নানি তো অনেক বৃদ্ধা ছিলেন, আর নানির হাত আমার অনেক চেনা। প্রতিনিয়তই তার হাতের উপর আমার মাথা থাকে, এত নরম আমার নানির হাত ছিল না। আমি মাথা রাখতেই নানি আমার মাথা একটা ঝাড়া দিয়ে ফেলে দেয়। আমি একটু ভয় পেয়ে যাই। এমনিতেই অদ্ভুত শব্দ করে জিকির করছে, তার উপর এমন আচরণ, সেই ছোট্ট বয়সে এই বিষয়টা আমার কাছে প্রচণ্ড ভয়ের, অবশ্যই বুঝতে পারছেন। আমি তখন কান্না শুরু করলে পাশের ঘর থেকে আমার মা এসে আমাকে নিয়ে যায় সেরাতের মতো। তারপর বেশ কয়েকদিন আমি আমার মায়ের কাছেই থাকি, তারপর আবার নানির কাছেই থাকতে শুরু করি। নানি মাঝে মাঝে ভোরবেলায় আমাকে বিভিন্ন রকমের ফল দিত খাবার জন্য। আমি সেগুলো খেতামও বটে, ফলগুলো ছিল অত্যন্ত মিষ্টি। এভাবে অনেক দিন কেটে যায়। একবার বাড়িতে মামি মামা আর আমার মায়েরা মিলে গল্প করছিল, সেখানে উঠে আসে এক অজানা রহস্য যা এতদিন আমার একেবারে অজানা, আর আমার জীবনে প্রথম পরিচিত হই এই অদৃশ্য জগতের সঙ্গে। গল্পে যা উঠে এসেছিল তা আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। আমার নানির তখন বয়স মাত্র 7 বছর। তখন আমার নানিকে বিয়ে করেছিল আমার নানা। বয়স কম বিধায় আমার নানি তার শাশুড়ির সঙ্গে থাকত। নানির বয়স যখন 12-13 হয় তখন নানার সঙ্গে থাকত। সবকিছু একদম ঠিকঠাক ছিল না, কারণ নানার সঙ্গে নানির বনিবনা তেমন হতো না, মাঝে মাঝেই ঝগড়া হতো। এক পর্যায়ে নানির বাচ্চা হয়, এভাবে সংসার জীবন পার করতে থাকে। বলে রাখা ভালো, আমার নানির শাশুড়ি কবিরাজ, তন্ত্রমন্ত্র এই বিষয়গুলোতে বেশ ভালো অভিজ্ঞ ছিল। কোনো কিছু হলে ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজের কাছে যেত। আসলে সেই সময়টাতে এমনিতেই মানুষ এইগুলোর উপরে একটু বেশি নির্ভর করত। এভাবে কেটে যায় বেশ কয়েকটা বছর। একে একে আমার মামা খালারা বড় হতে থাকে। একদিন সন্ধ্যায় আমার নানি ঘরে বসে জিকির করতে থাকে। যে মানুষটা নামাজ কালাম করত না তার মুখে এভাবে জিকির শুনে সবাই একটু অবাক হয়ে যায়। বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। আমার নানির শাশুড়ি এসে দেখে বিষয়টা। তখন নানির মুখ দিয়ে একটা ঝাঝালো পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমি ওকে আমার মেয়ে বানিয়েছি, তোরা কেউ ওর সঙ্গে খারাপ আচরণ করবি না, যদি করিস তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। নানা এই বিষয়গুলো বিশ্বাস করতে পারছিল না। এদিকে নানির শাশুড়িও খুব একটা গুরুত্ব দিল না। সবাই ভাবছিল তার সঙ্গে ঝগড়া করা হয় বলে এইসব ভান ধরেছে। তখন নানির মধ্যে থাকা অশরীরী আমার নানাকে বলে ওঠে, কাল সকালে ধাপের হাটে যাবি না? আমি বলে দিলাম, তোর মালামাল যে কয় টাকা দাম হয় তার দ্বিগুণ দাম দিয়ে কিনবে সবাই। এই বলে নানির শরীরে থাকা অশরীরী চলে যায়। পরদিন নানা ঠিক দ্বিগুণ টাকা নিয়ে বাড়ি ফেরে, আর তারপর থেকেই সবাই বিশ্বাস করতে শুরু করে। সাকিব ভাই, বিষয়টা একটু নর্মাল মনে হলেও সত্য এটাই যে আসল ঘটনা যখন ঘটে তখন বোঝা যায় অদৃশ্য জগৎ আর আমাদের দৃশ্যমান জগৎ যখন একসঙ্গে মিলিত হয় তখন কতটা অস্বাভাবিক মনে হয়। সম্পূর্ণ ঘটনা পড়লে বুঝতে পারবেন আসলে শেষ পর্যন্ত কি হয়েছে। এরপর থেকে নানি যা যা বলতো সবই হুবহু মিলে যেত। এদিকে নানির এই সকল কর্মকাণ্ডে নানির শাশুড়ি আরও বেশি হিংসায় পড়তে থাকে। এক পর্যায়ে নানিকে আলাদা করে দেয়। নিচতলায় নানি একা থাকত আমার খালাকে সাথে নিয়ে, উপরতলায় নানাসহ সবাইকে নিয়ে থাকত। নানি নিজেই বাজার করত। কিন্তু আশ্চর্যের বিষয় কি সাকিব ভাই, নানিকে কেউ টাকা দিত না, এমনকি আমার নানাও টাকা দিত না। নানার সঙ্গে সম্পর্কের অবস্থা কেমন ছিল আমি আগেই বলেছি। তবুও নানির কখনো টাকার অভাব হয়নি। একবার আমার মেজো খালার একটা অসুখ হয়, সমস্ত শরীরে ঘা জাতীয় একটা কিছু, এমন ভাবে শরীরে পচা শুরু হয় খালার কাছে সহজে কেউ যেতে পারত না। কোনো ডাক্তার বা কবিরাজের চিকিৎসায় কিছুই হচ্ছিল না। এক পর্যায়ে নানির শরীরে সে জিন হাজির হয়ে বলে, এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। আমার খালার জন্য তেল পড়া দিয়ে যাই, যে তেল শরীরে মাখার পর থেকে এক সপ্তাহের মধ্যে আসলেই সব কিছু ঠিক হয়ে যায়। এমন আরও ঘটনা হয়েছে যা এই একই ধরনের, সেগুলো আমি স্কিপ করছি। ধীরে ধীরে জিনটার সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়ে যায় নানির। বলে রাখি, আমার নানির বাবা মূলত মারা গিয়েছিলেন নানি দুনিয়াতে আসার 2 বছর পর। জিনের সাথে নানির এই বাবা মেয়ের সম্পর্কটা কেন হলো সেটা বলতে পারবো না, কারণ সব সময় দেখা যায় জিনেরা মানুষকে পছন্দ করে, বিয়ে করতে চায়। কিন্তু বাবা মেয়ের সম্পর্ক আর কখনো আমি শুনিওনি, দেখিওনি। একবার এই জিন আমার নানিকে অনেক সোনা দিতে চায়। আমার নানিও নিতে চাই, কিন্তু তার জন্য নানিকে কিছু নিয়ম মানতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় ঠিক মাগরিবের আজান দেবে, সেই সময় নামাজের জায়গাতে আরেকজন যেন নামাজ পড়তে পারে, নানির সামনে তেমন করে লেপে দিতে হবে লাল মাটি দিয়ে। লেপে দেয়া বলতে আমাদের আঞ্চলিক ভাষায় কাদা দিয়ে প্রলেপ দেয়াকে বলে। তার পরের মঙ্গলবার ঠিক এই সন্ধ্যায় নামাজের পর জিকির করতে হবে। কথা মতো সবকিছুই ঠিকঠাক মতো করে আমার নানি। নামাজ পড়ে কথা মতো দরজা বন্ধ করে জিকিরে বসে। জিকির করতে করতে এক সময় জিকিরে মগ্ন হয়ে যায় আমার নানি। আস্তে আস্তে জিকিরের শব্দটা যখন জোরে জোরে শুরু হয়, তখন আমার ছোট মামা খোলার থেকে শুনতে পাই। মামা সেই সময় বাজার থেকে ফিরছিলেন। আমার মামা যখন বাড়িতে ফেরে, তখন মামা শুনতে পাই নানির ঘর থেকে অনেক জোরে জোরে জিকিরের শব্দ আসছে। আর অনেক সোনার অলংকার একসঙ্গে নাড়াচাড়া করলে যেমন ঝনঝন শব্দ হয়, তেমন শব্দ হচ্ছে। এদিকে মোটামুটি সবারই জানা নানির জিন বাবা তাকে সাহায্য করে। মামা দ্রুত ঘরে এসে বাজারের প্যাকেট রেখে নানির ঘরের দরজা খোলে, আর দেখে নানি আঁচল পেতে জিকির করছে। আর নানির সামনে সাদা একটা আলো, আলোর তীব্রতা এতটাই বেশি যে মামা আর তাকিয়ে থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বন্ধ হয়ে যায় সবকিছু, না আছে সোনার অলংকারের ঝনঝন শব্দ, না আছে জিকির। নানি পাগলের মতো আচরণ করতে থাকে, শুধু বলে আমার এমন ক্ষতি হলো কেন, আমাকে দিতে চেয়ে দিল না কেন। প্রায় এক সপ্তাহ এমন প্রলাপ বকতে থাকে। এরপর একদিন রাতে নানির শরীরে আবার প্রবেশ করে সেই জিন, যে কিনা নানির বাবা হিসেবে পরিচিত হয়ে এসেছে সবার সঙ্গে। আসার পর বেশ রাগান্বিত স্বরে আমার মামাকে বলে, একটু লোভের জন্য সব কিছু হারাতে হলো। এভাবে চলতে থাকে আমার নানা সহ বাড়ির সকলের সঙ্গে কথোপকথন। অবশেষে নানির চিকিৎসা শেষ করে নানির শরীর থেকে বের হয়ে যায় নানির সেই জিন বাবা। সপ্তাহখানেকের ভেতর নানি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তারপর থেকে প্রতি শনিবার আর মঙ্গলবার রাতে নানির বাবা আসতো নানির কাছে, কিন্তু যখন যা প্রয়োজন হতো তার সবই পেয়ে যেত। কোনো কিছুতেই আমার নানির একদম অভাব থাকত না। খালার বিয়ে হয়, আমার মায়ের বিয়ে হয়, প্রায় দুই বছর পর নানির সেই জিন বাবা নানিকে বলে এবার সে সোনার অলংকার দেবে, তবে এবার হাতে নয়, এবার নানির ঘরের মেঝেতে লাল মাটির কাদা দিয়ে প্রলেপ দিতে বলে। সাথে তিনটা আগরবাতি আর একটা মোমবাতি জ্বালাতে হবে, কিন্তু যা কিছু করবে সে সব কিছু রাত ১২টার পর, আর তাহাজ্জুদ নামাজ শেষ হবার সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে। নানি এবার সবকিছু গোপনে করতে থাকে, সফলভাবে সবকিছু শেষও করে। তারপর নানি দেখে যে তিন জায়গাতে লাল মাটির প্রলেপে দেওয়া হয়েছে, সেখানে আস্তে আস্তে মাটি ফাটল ধরা শুরু হয়েছে। আমার সেই ছোট মামা মূলত কাঠ মিস্ত্রি ছিল, অনেক সময় রাত জেগে কাঠের নকশার কাজ করত। তবে মামা আগে থেকেই নানির উপর কড়া নজর রাখছিল, কখন আবার সেই সোনার অলংকার পাবে সেই অপেক্ষায় ছিল। মামা এবারও টের পেয়ে যায়। মামা এবার এসে দরজা খুলে দেখে মাটি এভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, আর মাটির ভেতর থেকে তীব্র আলোক রশ্মির সঙ্গে তিনটা সাপের মাথা উঠে আসছে। মামা এটা দেখে বাইরে চলে যাই, আর একটা কোদাল নিয়ে এসে নানিকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখানে মাটি খোঁড়া শুরু করে। সঙ্গে সঙ্গে নিভে যায় সব আলো, আর মাটির নিচে হারিয়ে যায় সাপ। এই সব কিছু নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয় নানি বাড়ি। তবে নানির বাবা নানিকে বলে এই তিন জায়গাতে তিনটা সোনার মোহরের কলস আছে, এই বংশের কেউ একজন এই কলস উদ্ধার করতে পারবে, এবং যে এই কাজ করতে পারবে তার জন্মগতভাবে পায়ের পাতা উল্টানো থাকবে। এমন প্রতিবন্ধী যে আসবে এই বংশে, সেই এই তিনটা কলস পাবে। এভাবেই সবগুলো সুযোগ হারিয়ে ফেলে সবাই। যদিও এই সুযোগগুলো আসলে নানি বা তার পরিবারের কোনো পরিবর্তন বয়ে আনত কিনা তা নিয়ে আজ পর্যন্ত কেউ কখনোই চিন্তা করে দেখেনি। আমার নানি বাড়ির সামনে একটা পুরনো আম গাছ ছিল। নানির বাবা সেই আম গাছেই থাকতো বলে সবাই জানত। কিন্তু একটা সময় আমার মামারা গাছটা বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেয়। নানি অনেকবার নিষেধ করেছিল কিন্তু কেউ শোনেনি তার কথা। গাছটা অবশেষে মেরে ফেলে। তারপর থেকে নানি অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, পাগলের মতো প্রলাপ বকে, শেষ পর্যন্ত একেবারে পাগল হয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনা এতক্ষণ পর্যন্ত বেশ খানিকটা মধুর কল্পনা হলেও এর পরের অংশটা এতটা মধুর ছিল না। নানি মারা যাবার পর আমার মায়ের সঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। আমার মায়ের সঙ্গেও এই একই ধরনের ঘটনা ঘটে। তবে এই সকল ঘটনার সঙ্গে আমরা সবাই অনেক দিনের পরিচিত, তাই অবাক হবার কিছু নেই। কিন্তু বিপত্তিটা বাঁধল 3-4 মাস পর থেকে। আমার মা শুধু শনিবার আর মঙ্গলবার সুস্থ থাকত, বাকি দিনগুলো অসুস্থ থাকত। সারাদিন জ্বর থাকত শরীরে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করত আর সব সময় অকথ্য ভাষায় গালাগাল করত। তখন আমার বাবার একটু সন্দেহ হয়। অপেক্ষা করতে থাকে শনিবারের। নানির সঙ্গে থাকা জিন এবার মায়ের কাছে এলে সব কিছু খুলে বলবে। এভাবেই দিন যেতে থাকে। মাঝে মাঝে আমার মা ঘর থেকে মাঝরাতে পালিয়ে যেত, কোথাও তাকে খুঁজে পাওয়া যেত না। পরে সকালে দেখা যেত গোরুস্থানের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরের শনিবার আসলে আমার বাবা মায়ের শরীরে থাকা জিনের কাছে সব কিছু খুলে বলে। কিছুক্ষণ চুপ থেকে বলে, তারই ছেলে আমার মায়ের সঙ্গে এমন আচরণ করছে। জিনের ছেলেটা নাকি খুব খারাপ স্বভাবের, এ কারণেই নানির বাবা তাকে ছেলে হিসেবে মেনে নেয়নি। অথচ মানুষ হিসেবে আমার নানি আমার মাকে সাহায্য করাই তার ছেলের হিংসা হতো, যেন তার বাবা আমাদের মানুষ জাতির সঙ্গে সম্পর্ক না রাখে। সেদিন চলে যাবার সময় আমার বাবাকে বলে যায় তার ছেলেকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি বিধায় এই অত্যাচারের মাত্রাটাও কমেনি, বরং বেড়েই চলেছে। শেষ পর্যন্ত আমার বাবা একটা কবিরাজের কাছে যায় আমার মাকে নিয়ে। তখন আমি সম্ভবত ক্লাস 6-এ পড়তাম। আমরা সবাই এই অদৃশ্য জগতের সঙ্গে অনেকটা পরিচিত, যার কারণে নানির বাবা যখন আমার মায়ের শরীরে আসত তখন আর আমাদের ভয় লাগত না। কবিরাজ বাড়ি নিয়ে যাবার পর কবিরাজ আমার বাবা মাকে ফিরিয়ে দেয়। এভাবে চলতে চলতে যখন অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে তখন বাবা আরেকটা কবিরাজের কাছে যায়। আমাদের বাজারের পাশেই পালসা নামে একটা এলাকা আছে, সেখানে একজন দক্ষ আলেম ছিল যিনি কবিরাজি করত। তার কাছে যাবার পর আমার মাকে একটা তাবিজ বানিয়ে দেয়, বলে দেয় এই তাবিজ যতদিন পর্যন্ত আমার মায়ের কাছে থাকবে ততদিন পর্যন্ত কোনো সমস্যা হবে না। তবে আমার বাবাকে বলে আমার মাকে দেখে শুনে রাখতে। আমার বাবা ওয়াশরুমে গেলেও মাকে সঙ্গে নিয়ে যেত, তবে মা সবসময় চেষ্টা করত একা থাকার, কিন্তু বাড়ির সবাই তাকে একা থাকতে দিত না। বলে রাখি, নানি মারা যাবার পর আমার বাবা আমাদেরকে নিয়ে আসে একটা ভাড়া বাসায়। নানিদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে সর্বোচ্চ 5 মিনিটের পথ। আমাদের এই বাসার সামনে ছিল একটা বড় বাঁশবাগান। বাঁশবাগানের সামনে দিয়ে হেঁটে যাবার পথ, আমাদের ওয়াশরুমটা ছিল শোবার ঘর থেকে একটু দূরে। একদিন রাতে আমার মা ওয়াশরুমে যাবে বলে ঘুম থেকে ওঠে। আমার বাবাও তার সঙ্গে যেতে চায় কিন্তু মা তাকে যেতে দেবে না। অনেকক্ষণ তর্কের পর বাবার সঙ্গে যাই। মা পিছনে হাঁটে আর বাবা সামনে। উঠোনের মাঝখানে আসতেই আমার মা বলে ওঠে, দেখ কেমন লাগে। এই বলে একটা দৌড় দেয়। সমস্ত এলাকা খুঁজেও তাকে আর পাওয়া যায় না। সেই রাতে আমার মামাকে ডেকে আনা হয়। সবাই মিলে খুঁজে যখন পাচ্ছিল না তখন হঠাৎ করেই আমার মাকে আবিষ্কার করল বাঁশবাগানের সামনে সেই রাস্তায়। ওখানে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে হাসছে আর বলছে, কবিরাজের কাছে যাবি না? ট্যাগ কেমন লাগে? এরপর আমার মামা সহ সবাই মাকে ধরে বাড়িতে আনে, কিন্তু কোনোভাবেই ঘরের ভেতর তাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। উঠোনে নেচে বেড়াচ্ছে আর বলছে নাচ দেখতে। এভাবে সেই রাতটা কেটে যায়। কারো ঘুম হয়নি সেদিন। পরে সকাল হলে আমার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবাই খেয়াল করে কবিরাজের দেয়া সেই তাবিজ আমার মায়ের কাছে নেই। দিনের বেলা আবার যাওয়া হয় কবিরাজের কাছে, কিন্তু উনি কোনো স্থায়ী চিকিৎসা দিতে পারবেন না বলে জানাই। কাঠ ফাটা দুপুর পেরিয়ে যখন বিকেলের স্নিগ্ধতা এলিয়ে পড়েছে আমাদের বাড়ির উঠোন জুড়ে, তখন খেয়াল করলাম আমাদের বাড়ির ভেতর কেমন যেন একটা আতরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, যেটা আমাদের খুব পরিচিত। তার কিছুক্ষণ পর থেকে শুরু হয় জিকির, হ্যাঁ উনি এসেছেন, যে আমার নানিকে মেয়ে বানিয়েছিল। কিন্তু সেই দিন চলে যাবার পর আর কেন আসেনি তার কোনো উত্তর আমাদের কাছে ছিল না। হয়তো তার ছেলের হাত থেকে আমাদেরকে মুক্ত করতেই আসেনি। আমরা বাচ্চারা এতদিনে তাকে বড় নানা বলে ডাকা শুরু করেছিলাম। যখন নানির কাছে আসতো বা মায়ের কাছে আসতো, আমরাও কথা বলতাম। ওনার গলার স্বরটা একেবারে খুন খুনে বুড়ো মানুষের মতো, আর মুখের ভাষা একদম স্পষ্ট, যেটা আমার মায়ের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ আমার মা ব কলমও জানে না। আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষাই আমরা সবাই কথা বলতাম, এটাই তো স্বাভাবিক। তবে এবার এসে আমার বাবাকে বলে একজন তোলারাশির ছেলে খুঁজে আনতে। আমরা যে কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়েছিলাম, সেই কবিরাজের সাহায্যে একজন তোলারাশির ছেলে নিয়ে আসা হয়। তার উপরে হাজির করা হয় জিন বুড়ো নানার ছেলেকে, এবং মায়ের শরীর থেকে জিন বুড়ো নানা আর লোকটার শরীর থেকে তার ছেলের কথোপকথন শুরু হয়, যার সারমর্ম ছিল এই যে আমার মায়ের কাছে আসার সুযোগটা আসলে পেয়ে যায় এ কারণে আমার মা নামাজ পড়ত না। যদি নামাজ পড়ত বা ধর্ম মানত তাহলে এত কিছু করতে পারত না। আর জিন বুড়ো নানা যদি আমার মায়ের কাছে আর না আসে, তাহলে সেও আমাদেরকে আর এমন অত্যাচার করবে না বলে কথা দেয়। এভাবে বিষয়টা মীমাংসা করা হয়। সাকিব ভাই সেই সময়টা আমার চোখের সামনে ঘটেছিল, আর সেই বুড়ো নানা আমার মায়ের কাছে আসা বন্ধ করে দেয়। তারপর থেকে আমার মা একেবারে সুস্থ। তবে যাবার সময় জিন বুড়ো নানা আমাদেরকে বলে যায়, আগের মতো সাহায্য বা যোগাযোগ না থাকলেও যদি কখনো আমাদের পরিবারের কোনো তুলারাশির মানুষ যদি তাকে স্মরণ করে তাহলে উনি আসবেন, আর যদি কখনো তার নিজের আসতে মন চাই এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। এই কথা বলে জিন বুড়ো নানা আমার মায়ের শরীর থেকে বের হয়ে যায়। এটাই ছিল সাকিব ভাই আমার মূল ঘটনা। তবে এই ঘটনার রেশ এখনো যায়নি। আমি নিজে একজন তুলারাশির জাতক। আমার সঙ্গে কয়েকবার ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেগুলো অন্য একদিন বলবো। তবে এই জিন বুড়ো নানা আমার শরীরে আসে আমার বিয়ের পর, যখন আমার পেটের বাচ্চার বয়স 7 মাস। আমার ঠিক মনে নেই কি হয়েছিল, শুধু এতটুকুই আমি বুঝতে পারছিলাম অনেকক্ষণ ধরে সেই আতরের ঘ্রাণ আমার ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তারপর আনুমানিক রাত 9টার দিকে আমার পায়ে একটু ব্যথা অনুভব হয়। তারপর আমার জানা নেই কি হয়েছিল। বাকিটা আমার মায়ের কাছ থেকে শোনা। আমি নাকি তখন জিকির করছিলাম। আমার বাবা মা এই অবস্থা দেখে বুঝতে পারে পুরনো সেই ঘটনা আবার রিপিট হচ্ছে আমার সঙ্গে। আমার মা আর আমার ভাবি ছিল আমার ঘরে, সবাইকে সালাম দিয়ে বলে এই পেটের বাচ্চাটা জন্মানোর সময় সিজার করা লাগবে না, আর কোনো কষ্ট হবে না আমার। আনুষাঙ্গিক আরো অনেক কথা বলে যা আমার মা ঠিক মতো বলতে পারে না। তবে এটা সত্য, আমার প্রথম যখন বাচ্চা হয় তখন সত্যি আমার একেবারে কোনো কষ্ট হয়নি। এছাড়াও মাঝে মাঝে আমি বা আমার স্বামী কোনো বিপদে পড়লে উনি আমার শরীরে এখনো আসে। আমার স্বামী যদিও পুরো ঘটনা জানে, যদিও সে বিশ্বাস করেনি প্রথম দিকে, কিন্তু সবই বিশ্বাস করতে হয় যখন উনি আমার শরীরে প্রবেশ করেন এবং তার সঙ্গেও কথা বলেন। কখনো কখনো আমি যখন ধাক্কা পেয়ে পড়ে যাই বা এমন কোনো কিছু হয় তখন আমি ব্যথা পাই না আর পুরোপুরিভাবে পড়েও যায় না, কেমন জানি মনে হয় আমি পড়ে যেতেই উঠে গিয়েছি। জানি না এটা ওনারই সাহায্য কিনা নাকি আমার মনের ভুল, তবে এমন অনেক ধরনের ঘটনা ঘটে আমার সঙ্গে। যদিও আমার স্বামী এ বিষয়টা এতটা গুরুত্বের সঙ্গে নেয়নি, তবে যখন আমার শ্বশুর বাড়ির লোকের মাধ্যমে কালো জাদুর শিকার হই তখন সবকিছুই আমার স্বামী একটু গুরুত্ব দিতে শুরু করে। কালো জাদুর ঘটনা আমি অন্য একদিন লিখে পাঠাব, তবে এতটুকু বলে রাখি আমাকে যখন কালো জাদু করে, একসময় যখন ডাক্তার কোনো কিছুই করতে পারে না, নিরুপায় হয়ে আমার ফুপু শাশুড়ি কবিরাজের কাছে নিয়ে গেলে জানতে পারে আমাকে কালো জাদু করেছে, তাও আবার মাসনা নামক এক ধরনের জাদু। তারপর থেকে অনেক কবিরাজের চিকিৎসা করেও যখন কোনো লাভ হয়নি তখন এই জিন বুড়ো নানা এসে আমার স্বামীর সঙ্গে এই ব্যাপারে আলাপ করে চিকিৎসা শুরু করে। এই ছিল সাকিব ভাই আমার সম্পূর্ণ ঘটনা। আমার ধারণা আগামীতেও এই জিন বুড়ো নানার সঙ্গে আমাদের যোগাযোগ হবে, কারণ অদৃশ্য জগৎ আর দৃশ্যমান জগতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। খারাপ যে শুধু মানুষ আছে তা কিন্তু না, আবার সব জিনই যে খুব খারাপ তাও কিন্তু না। মানুষের মতো জিন জাতির মধ্যেও এমন ভালো খারাপ আছে। আমাদের যেমন ভালো মানুষের ঘরেও কুলাঙ্গার জন্মাতে পারে, তাদের ভেতরেও ঠিক একই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এই দুই জগতের মাঝে যে এত বড় একটা সাবলীল সম্পর্ক হতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে এই ঘটনা থেকে যাবে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে সময় পেলে অবশ্যই আমার সঙ্গে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি লিখে পাঠাবো। হন্টেডের জন্য শুভকামনা। নিয়মিত শুনছি, ভালো লাগছে আপনার উপস্থাপনা, ভালো লাগছে ঘটনা পড়ার ধরন, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিকে একটু খেয়াল করলে হয়তো আরো বেশি ভয় পাব। আসসালামু আলাইকুম।
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
ওয়েলকাম ব্যাক সবাইকে। অনেকে জয়েন করেছেন এই মুহূর্তে, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটা খুব সাধারণ একটা ঘটনা হলেও অনেকটাই অদ্ভুত, এ কারণেই আমরা সিলেক্ট করেছি আপনার ঘটনা। আমি আশা করব আপনার পরবর্তী ঘটনা, আপনার সঙ্গে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি আমাদেরকে খুব দ্রুত লিখে পাঠাবেন। এবং বিশ্বাস করা বা না করা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কারণ ঘটনা আপনাদের, অভিজ্ঞতা আপনাদের। সুতরাং আপনারা ঘটনা পাঠাতে থাকুন হন্টেড ডট স্বাধীন মিউজিক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, হুইচ স্পেলিং ইজ SAUNTED ডট স্বাধীন মিউজিক @gmail.com। আমাদেরকে লিখে পাঠাতে পারেন অথবা আপনি চাইলে আমাদেরকে ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন। যে কোনোভাবে আপনি আপনার জীবনের সেরা ঘটনা অথবা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আর কমেন্ট করতে থাকুন স্বাধীন মিউজিকে, মেসেজ করতে থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড হবার জন্য আপনাকে সার্চ করতে হবে SAUNTED বাই সাকিব, হন্টেড বাই সাকিব লিখে সার্চ করলে আমাদের পেজ আপনি পেয়ে যাবেন। এবং সেখানে আপনি কমেন্ট করে, মেসেজ করে, রিভিউ দিয়ে, লাইক দিয়ে অথবা ফলো করে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে যারা মেসেজ করেছেন তাদের মেসেজ একটু পড়ে আসি। আমাদেরকে মেসেজ করেছেন আনিক আল নোমান, লিখেছেন, আসসালামু আলাইকুম সাকিব ভাই, অনেক অনেক ভালো লাগছে, আমি বরিশাল থেকে বলছি। তারপর আমাদেরকে মেসেজ করেছেন ইমামুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন খালিদ সাইফুল্লাহ, আমাদের সঙ্গে আছেন জান্নাত, আমাদের সঙ্গে আছেন মোমিন মুন্সি, লিখছেন অনেক অনেক ভালো লাগছে, শুভকামনা হন্টেডের জন্য। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহবুবুর রহমান, আমাদের সঙ্গে আছেন রবিউল ইসলাম, আমাদের সঙ্গে আছেন সুজয় পাল এবং লিখেছেন দ্বিতীয় ঘটনা অনেক ভালো লেগেছে, হন্টেডের জন্য শুভকামনা। আমাদের সঙ্গে আছেন পারভেজ খান, আমাদের সঙ্গে আছেন আরও অনেকে। আপনারা মেসেজ করতে থাকুন, আপনারা কমেন্ট করতে থাকুন, আপনারা মেইল করতে থাকুন আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন লিখে অথবা ভয়েস ক্লিপের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আগামী শনিবারের ভয়ের নতুন মাত্রার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আজকের মতো। সবাইকে খোদা হাফেজ। স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।